ধন্যবাদ সাবরিনা। ডক্টর ইফতেখার আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই গোল টেবিল আলোচনায়।
ধন্যবাদ।
আমিও আছি, সেলিম হোসেন ইফতেখার আহমেদ আপনার সঙ্গে।
ধন্যবাদ
ডক্টর আহমেদ, আপনি তো নজর রাখছেন এই বৈঠকের উপর, এই বৈঠকটির তাৎপর্য কি, কেন হচ্ছে
এই বৈঠকটির যে মূল তাৎপর্য সেটি হচ্ছে, আমরা দেখছি যে 65টি দেশ মিলে মার্কিন যুক্তরাষ্ট্র যে আইসিস বিরোধী যে কোয়ালিশন গঠন করেছে, সে কোয়ালিশন গঠন করবার পর এটি হচ্ছে কিন্তু প্রথম একটি আনুষ্ঠানিক বৈঠক। এবং এই বৈঠকটি বিভিন্ন দেশের যারা প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বা অন্য পর্যায়ের, একটা সুযোগ হয়েছে আইসিস বিরোধী যে অভিযান চলছে সে অভিযান সম্পর্কে মত বিনিময় করার। মার্কিন যুক্তরাষ্ট্র যে বর্তমান যে প্রশাসন, সে বর্তমান প্রশাসনের সামনে এ ধরনের বৈঠক একটি সুযোগ তৈরি করেছে যে আইসিস এবং মধ্যপ্রাচ্যকে ঘিরে বর্তমান প্রশাসনের পররাষ্ট্রনীতি কি সেটিকে তুলে ধরবার। এবং এক্ষেত্রে আমরা স্পষ্ট দেখছি যে আগের যে প্রশাসন ছিল, যে ওবামা যে প্রশাসন এবং বর্তমান যে ট্রাম্প প্রশাসনের মধ্যে কিন্তু একটি মৌলিক পার্থক্য রয়েছে আইসিস বিরোধী অভিযানের ক্ষেত্রে। এবং সেটি কিন্তু রেক্স টিলারসন পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত চমৎকার ভাবে এই কোয়ালিশনের যে বৈঠক সে বৈঠকে তুলে ধরেছেন। পার্থক্যের যে দিকটা সেটা হলো যে পূর্বের প্রশাসন যদিও আইসিস বিরোধী এই বিষয়ে তাদের কমিটমেন্ট ছিল, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু যে সিরিয়াতে এবং মধ্যপ্রাচ্যে রাশিয়া যাতে প্রাধান্য বিস্তার না করতে পারে সেই বিষয়টাতে কিন্তু একই সাথে আপনার যেটাকে বলে সচেতন ছিল। কিন্তু বর্তমান প্রশাসনে কিন্তু প্রধান লক্ষ্য হচ্ছে আইসিসকে দমন করা, এবং সেটা করতে যে কোনো রাষ্ট্রের সাথেই কিন্তু তারা জোট বাঁধতে কোনো সমস্যা নেই, বা যে কোনো রাষ্ট্রের সাথে তারা জোট বাঁধতে পারে, এই মেসেজটি কিন্তু রেক্স টিলারসন দিয়েছেন। সুতরাং এবং অত্যন্ত স্পষ্টভাবে তিনি বলেছেন যে আইসিসকে দমন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির এক নম্বর এজেন্ডা।
ডক্টর ইফতেখার আহমেদ, আমি একটু থামাই আপনাকে। রেক্স টিলারসনের বক্তব্যের প্রসঙ্গ আপনি টেনেছেন, রেক্স টিলারসন বিশ্বের বিভিন্ন স্থানে আইএস এর যে জাল বিস্তার করা হয়েছে সেগুলোর প্রসঙ্গ তো তুলেছেনই, উনি ইরাক এবং সিরিয়ার কথা স্পেশালি উল্লেখ করে বলেছেন যে আইসিসের সরাসরি উপস্থিতি, ফিজিক্যাল প্রেজেন্স হচ্ছে এই দুটো দেশে, যার কারণে এই দুই দেশে যুদ্ধক্ষেত্রে মানে ব্যাটেলের মাধ্যমে তাদেরকে প্রথমে পরাস্ত করতে হবে, তাদেরকে পুরোপুরি ধ্বংস করার প্রয়াস নিতে হবে, এবং সেই ক্ষেত্রে এই সহযোগিতা যেন বাড়ানো যায় সবার মধ্যে, এই কোয়ালিশনের বৈঠকে কিন্তু সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা কি রেক্স টিলারসনের একটু বক্তব্য শুনতে পারি?
Degradation of ISIS is not the end goal. We must defeat ISIS. I recognize there are many pressing challenges in the Middle East, but defeating ISIS is the United States' number one goal in the region. As we've said before, when everything is a priority,
রেক্স টিলারসনের বক্তব্যের মূল বিষয় ছিল আইসিসের অবস্থানকে খাটো করে দেখার নয়, তাদেরকে পরাস্ত করাই আমাদের লক্ষ্য। আমি জানি মধ্যপ্রাচ্যের বহু দেশ এ নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে, তবে যুক্তরাষ্ট্রের জন্য মধ্যপ্রাচ্যের প্রধান লক্ষ্য হচ্ছে আইসিস দমন করা, পুরোপুরি পরাস্ত করা। আমরা লক্ষ্য রাখব এটি এখন আমাদের প্রধান বিষয়। এই ছিল রেক্স টিলারসনের বক্তব্যের মূল বিষয় আসলে, ডক্টর ইফতেখার আহমেদ।
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এই প্রথম মার্কিন প্রশাসন তুলনামূলকভাবে একটি ভালো অবস্থান তারা ব্যাখ্যা করতে পেরেছেন যে কি করে আইসিসকে দমন করা যায়। এবং আইসিসকে দমন যে শুধুমাত্র ব্যাটল ফিল্ডে করলে হবে সেটা নয়, রেক্স টিলারসন অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, আমি ওনার বক্তব্য শুনছিলাম, সেটা হচ্ছে যে ওয়েব, যে আজকে যে সোশ্যাল নেটওয়ার্কিং যে মাধ্যমগুলো, সেই মাধ্যমগুলি কিন্তু আজকে জঙ্গি তৎপরতার এবং জঙ্গি কালেকশনের বা জঙ্গি মানে সদস্য সংগ্রহে কিন্তু একটা প্রধান মাধ্যম। তিনি এই জায়গাটাতে তিনি কিন্তু অ্যাড্রেস করতে পেরেছেন। আমরা দেখেছি যে যেটাকে কি বলে টুইটার এবং তাদের যে বিভিন্ন যে মিডিয়া, যে দাবিক এবং আমাক, তাদের যে সংবাদ সংস্থা এবং তাদের যে অনলাইন যে পত্রিকা, এর মধ্য দিয়ে কিন্তু আইসিস জঙ্গি গোষ্ঠী সারা পৃথিবী থেকে কিন্তু তাদের সদস্য সংগ্রহ করছেন। এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত চমৎকারভাবে ওই জায়গাটাকে কিন্তু অ্যাড্রেস করেছেন। কিন্তু একটা জিনিস কিন্তু আমার কাছে এখনো মিসিং মনে হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে যে এই যে কোয়ালিশন তারা কিন্তু টার্গেট করছে একটি জঙ্গি গোষ্ঠীকে, এবং জঙ্গিকে, কিন্তু জঙ্গিবাদ যেটা, যে মতবাদ যেটা, সে মতবাদটিকে কিন্তু এখনো সে কোয়াল এই যে সম্মেলন সেটা কিন্তু অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে। সুতরাং আমার কাছে এখনো মনে হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে জঙ্গি যে মতবাদ সেটা কোথা থেকে উত্থিত হয়েছে সেই জায়গাটিকে অ্যাড্রেস করে তার যে একটা পলিটিক্যাল ব্যাটল, অর্থাৎ একটি আইডিওলজির বিরুদ্ধে যদি একটি একটি মানবিক আইডিওলজিকে দাঁড় করানো, সেই ব্যাটলটাতে যতক্ষণ পর্যন্ত যেতে না পারবে এই কোয়ালিশন, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে আইসিস বিরোধী যে সংগ্রাম সেটাতে পুরোপুরি সফলতা আসবে।
আচ্ছা, আপনি যে কথাটা বললেন তার মানে কি এই যে শুধু আইসিস নয়, আমাদের আল কায়দার কথাও চিন্তা করতে হবে?
হ্যাঁ, অবশ্যই। একদম টোটালি আমাদেরকে যে নামই হোক, যে বিভিন্ন যে সন্ত্রাসবাদ গড়ে উঠেছে, সে সন্ত্রাসবাদগুলি কিন্তু একটি বড় দাগে একটি এক ধরনের আইডিওলজিকে ভিত্তি করে গড়ে উঠেছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, মার্কিন যুক্তরাষ্ট্র বলুন আর আমাদের বাংলাদেশের সরকারই বলুন, কেউ কিন্তু সেই আইডিওলজির জায়গাটাতে কিন্তু কেউ হাত দিচ্ছেন না, কেউ আইডিওলজিটার বিরুদ্ধে কিন্তু কেউ কথা বলছেন না, সবাই কিন্তু জঙ্গি গোষ্ঠী বা জঙ্গিকে কথা বলছেন। কিন্তু তার যে মতবাদটি, সেই মতবাদটিকে কি করে কাউন্টার করা যায়, শুধুমাত্র সোশ্যাল নেটওয়ার্ককে বন্ধ করে দিলে যে সেই মতবাদটি বন্ধ হয়ে যাবে তা নয়। যতক্ষণ পর্যন্ত আজকের যে তরুণ সমাজ, সেই তরুণ সমাজের সামনে একটি বিকল্প মানবিক মতবাদ সেটি কি হবে সেটি অন্য আলোচনার বিষয়, সেটি যতক্ষণ পর্যন্ত দাঁড় করাতে না পারবো আমরা অথবা বিশ্ববাসী, ততক্ষণ পর্যন্ত কিন্তু তরুণ সমাজের একটি অংশ এ ধরনের সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠীগুলির প্রতি আকৃষ্ট হবে। সুতরাং আমি মনে করি যে এই কোয়ালিশনের মিটিংটি অত্যন্ত সফল হতো যদি এই বিষয়টাকেও রেক্স টিলারসন তার বক্তব্যে নিয়ে আসতে পারতেন, যে আমাদের কিন্তু আজকে মূল ব্যাটলটা কিন্তু আইডিওলজিক্যাল ব্যাটল, এবং সেখানে যদি আমরা উইন করতে পারি তাহলে কিন্তু আইসিস বিরুদ্ধে যে সংগ্রাম সেটা অনেকখানি সফল হয়ে যায়।
ডক্টর ইফতেখার আহমেদ, আমি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, 2015 সালের ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউসের উদ্যোগে প্রথম জঙ্গিবাদ বিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, নাম দেওয়া হয়েছিল কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম, সিভিই। সেখানেও কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের, আমি হোয়াইট হাউসে এই সম্মেলনটি কভার করেছিলাম প্রেসিডেন্ট ওবামা সহ ওই সময়কার তৎকালীন সময়ের বিশ্বের বিভিন্ন দেশ থেকে পররাষ্ট্রমন্ত্রীরা এবং নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন, এবং সেখানকার মূল বক্তব্য ছিল কিন্তু এইটি, আপনি যখন যে কথাটি বললেন যে জঙ্গিবাদ শুধু আইসিস নয়, আল কায়দা, বোকো হারাম সহ বিশ্বের যত জঙ্গিবাদী গোষ্ঠী রয়েছে, সংগঠন রয়েছে, তাদেরকে প্রতিহত করার মূল টার্গেট হচ্ছে আইডিওলজিটার গোড়ায় যাওয়া, যে কোন আদর্শের ভিত্তিতে কোন সংগঠন এই জঙ্গিবাদে আকৃষ্ট হয়েছে, এবং তারা অনলাইনের মাধ্যমে, আপনি উল্লেখ করেছেন, সারা বিশ্ব থেকে তরুণদেরকে বিশেষ করে উৎসাহিত করছে এতে যোগ দেওয়ার, তাদেরকে কিভাবে অ্যাড্রেস করা যায়। তো আমি যেটি বলতে চাচ্ছি, আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে ওই যে সিভিই যে সম্মেলন হয়েছিল হোয়াইট হাউসের উদ্যোগে সেটি, এবং এখন এই আইসিস বিরোধী কোয়ালিশনের যে সম্মেলনটি গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে হলো, এইটার সাথে সমন্বয়ের কি কোনো অভাব রয়েছে, এক? আর দ্বিতীয় আরেকটা বিষয় আমি আনতে চাচ্ছি, সেটি আপনি জানেন যে জাতিসংঘের উদ্যোগে জিনিভায় সিরিয়া টক্স অনুষ্ঠিত হচ্ছে, আজই বোধ হয় এটা হওয়ার কথা, তো এই তিনটার ভিতরে সমন্বয়ের কি কোনো অভাব রয়েছে, যদিও টার্গেট একটি জঙ্গিবাদ?
টার্গেট একটি, কিছুটা সমন্বয়ের অভাব রয়েছে, এবং আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আপনার বাস্তব ফিল্ডে যেটা দেখা যাচ্ছে, যে আমি দুটো পয়েন্টের কথা বলছি, একটা হচ্ছে সম্মেলন আর একটা হচ্ছে বাস্তব ফিল্ড। বাস্তবে আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশের মধ্যে আইসিস বিরোধী অভিযানের পাশাপাশি মধ্যপ্রাচ্যে কে কতটা ইনফ্লুয়েন্স বজায় রাখতে পারবে, এ ধরনের কিন্তু একটা প্রতিযোগিতা আমরা লক্ষ্য করছি। আমরা যখন দেখছি ইরাক বা সিরিয়ার ক্ষেত্রে, বিশেষত রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং ইরান, কে তার ইনফ্লুয়েন্স কতটা বজায় রাখতে হবে সেটিকে মাথায় রেখেই কিন্তু আইসিস বিরোধী যুদ্ধটা চলছে। ফলে যেটা হচ্ছে, এর থেকে কিন্তু আইসিস একটা বেনিফিট পাচ্ছে। আর দ্বিতীয়ত, যে বিষয়টা আপনি বললেন যে আদর্শগত বিষয়, বর্তমান যে ট্রাম্প প্রশাসন কিছুটা হলো এক ধরনের টার্মিনোলজি দেওয়ার চেষ্টা করছে, তার ইসলামিক টেরোরিজম কথাটা বলছে, কিন্তু এখানেও কিন্তু এক ধরনের ভেগনেস রয়ে গেছে, এক্স্যাক্টলি কোথায় সেই পলিটিক্সটা জন্ম হয়েছে এবং সেই পলিটিক্সটাকে, সেই পলিটিক্যাল আইডিওলজিটাকে কি করে একটি গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ সম্পর্কিত আইডিওলজি দিয়ে কাউন্টার করা যাবে, সেই প্রশ্নে কিন্তু বিশ্ববাসী, বিশেষ করে এ ধরনের যে সরকারি যে সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে সেখানে কিন্তু সেই বিষয়গুলিকে এড়িয়ে যাওয়া হচ্ছে। যদিও সিভিল সোসাইটি সেই বিষয়গুলিকে অ্যাড্রেস করছেন, কিন্তু যখন সেটা গভর্নমেন্ট মহলে আসছে তখন কিন্তু তারা অত্যন্ত ভেগ টার্ম ব্যবহার করছেন। তো আমার মনে হয় আজকে সময় এসছে সেটিকে পরিষ্কার করে বলা এবং নির্ধারণ করা যে এই সমস্ত আইডিওলজি থেকেই কিন্তু সন্ত্রাসবাদের জন্ম হয়েছে, এবং আমাদের আজকে এই আইডিওলজিগুলিকে কিন্তু আইডিওলজিক্যালি মোকাবেলা করতে হবে। যতক্ষণ না সেটা মোকাবেলা করা যাবে এবং তরুণ সমাজের সামনে বিকল্প একটা আদর্শ দেয়া যাবে। আপনি যতই সামরিকভাবে দমন করার চেষ্টা করুন না কেন, কিছু না কিছু তরুণকে কিন্তু এরা আকৃষ্ট করতে সমর্থ হবে।
হ্যাঁ, আচ্ছা, পররাষ্ট্রমন্ত্রী টিলারসন ইরাক ও সিরিয়া থেকে আইসিস বিতরণ এনে অন্যান্য সকল দেশকে তাদের ভূমিকা বাড়ানোর আহ্বান জানিয়েছেন, তাই না?
এখানে কিন্তু ভূমিকা বলতে যুদ্ধ না শুধু, যেসব জায়গা থেকে আইসিসকে পরাস্ত করা সম্ভব হয়েছে সেই সব জায়গার মানুষ কিন্তু ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছিল, তারা যাতে ফিরে আসতে পারে সেই সব স্থান পুনর্গঠনের ব্যাপারে উনি কথা বলেছেন।
আচ্ছা, আমরা টিলারসন কি বললেন এ ব্যাপারে একটু শোনা যাক।
And we must keep making the investment in liberated areas in Iraq and Syria to help innocent people rebuild and stabilize their communities. Right now, this means continuing to clear explosives, restore water and power, deliver humanitarian and resettlement assistance, and forge partnerships with local leaders who reject extremism.
রেক্স টিলারসন, আমি যে কথাটি বলছিলাম আসলে পুনর্গঠনের কথাই উনি বলেছেন। তার মূল বক্তব্যের মূল অংশ হচ্ছে, ইরাক এবং সিরিয়ায় আইসিসের কবল থেকে মুক্ত হওয়া অঞ্চলগুলোই আমরা আধিপত্য প্রতিষ্ঠা করব, যাতে স্থানীয়রা তাদের যার যার স্থানে নিজেদেরকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে, ফিরে আসতে পারে, স্থিতিশীল করে তুলতে পারে তাদের জীবনকে সহজে। আর এর অর্থ হচ্ছে, তিনি আরও মানে পরিষ্কারভাবে উল্লেখ করলেন যে কোথাও কোনো বিস্ফোরক রয়েছে কি না সেগুলো খুঁজে বের করতে হবে, পানির লাইন ঠিক আছে কি না, বিদ্যুৎ লাইন প্রতিস্থাপনের কাজে তাদেরকে সহায়তা করতে হবে, মানবিক সহায়তা বাড়াতে হবে, স্থানীয় লোকজনদেরকে বাড়িতে ফিরতে সহায়তা করতে হবে, স্থানীয়দের সঙ্গে সন্ত্রাস প্রতিরোধে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে। টিলারসনের বক্তব্যে কালকে এই কথাই ফুটে উঠেছে।
ডক্টর ইফতিকার আহমেদ, আপনি যে তরুণ সমাজের কথা বলছিলেন এবং আমাদের আলোচনা এটা বারবার উঠে আসছে, তরুণ সমাজকে কীভাবে তাদের কাছে এই মানে তাদের সঙ্গে এই যোগসূত্রটা কীভাবে স্থাপন করা যায়?
এটি একটি কত চমৎকার প্রশ্ন যে সমস্যা যেটি হয়ে গেছে, একদিকে যেমন জঙ্গি গোষ্ঠী এবং মধ্যপ্রাচ্যের কিছু কিছু রাষ্ট্র, আমি নাম উল্লেখ করেই বলতে পারি, বিশেষ করে সৌদি আরব, কাতার এবং টুসাম একটা ইউনাইটেড আরব এমিরেটস, তারা যে জিনিসটা করছে, এই যে আদর্শটা যে মানে তথাকথিত যে রাজনৈতিক যে আদর্শ যে উৎপত্তি মধ্যপ্রাচ্যে তারা তৈরি করেছে আইসিসের নাম দিয়ে, যেটিকে তারা পলিটিক্যাল আইডিওলজি বলতে চাচ্ছে, বেসিক্যালি যেটা একটি সন্ত্রাসবাদী মতাদর্শ, সেটি তারা বেসিক্যালি জন্ম দিয়েছে বা জন্ম হয়েছে মধ্যপ্রাচ্যে, কিন্তু প্রভাব বিস্তারের যে রাজনীতি সে রাজনীতিকে কেন্দ্র করে এবং তার যে কিছু আঞ্চলিক রাজনীতির যে বিভিন্ন ইন্টারাকশন সেটিকে কেন্দ্র করে, এখন সেটি করতে যে তারা যে কাজটি করেছে যে ইসলামকে তারা ম্যানিপুলেট করে যাচ্ছে ক্রমান্বয়ে, এবং যত রকমের সন্ত্রাসবাদী কার্যক্রম ঘটছে, যত রকম অমানবিক কার্যক্রম ঘটছে, সবকিছুই কিন্তু ধর্মের নামে একটা জাস্টিফাই করার একটা চেষ্টা করা হচ্ছে, এবং এই বিষয়টাকে কাউন্টার করতে হলে আমার মনে হয় যে বিষয়গুলো যে আসলে ধর্মীয় ব্যাপার নয়, এটি যে একটি রাজনৈতিক ব্যাপার এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই ধর্মকে ব্যবহার করা হচ্ছে, এই বিষয়টি কিন্তু তরুণ সমাজের সামনে তুলে ধরা দরকার, এবং এটি যতক্ষণ পর্যন্ত তুলে ধরা না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো না কোনো মানুষকে বা কোনো না কোনো তরুণ সমাজের কেউ কাউকে না কাউকে কিন্তু বিভ্রান্ত করা যাবেই, কারণ তারা যে চমৎকারভাবে যে জিনিসটিকে তারা নিয়েছে সেটি হচ্ছে কি ধর্ম, ধর্মকে আজকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটি, এবং এটি হচ্ছে জঙ্গি গোষ্ঠীর একটা অ্যাডভান্টেজ। সুতরাং এই জায়গাটিকে যতক্ষণ অ্যাড্রেস করা যাবে আমার মনে হয় না যে এ ধরনের যে জঙ্গি গ্রুপ তাদের বিরুদ্ধে একটা কার্যকর প্রতিরোধ গড়ে তোলা যাবে।
হ্যাঁ, ঠিকই বলেছেন। আর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার, তিনি ভয়েস অফ আমেরিকার সঙ্গেও কথা বলেছেন, সে সম্পর্কে মার্ক টোনারের বক্তব্য শোনা যাক।
মার্ক টোনার যে কথাটি বলেছেন, মূলত 2014 সালের পরে এই কোয়ালিশনের মিটিং এই প্রথম হলো এবং অগ্রগতি কি এই প্রশ্নেই কথা বলেছেন, আমরা শুনে আসতে পারি।
Well, first of all, I think this was an opportunity to take stock of where we are and where we need to be. And we haven't had a meeting, a full meeting of the coalition since 2014. And we've seen quite a bit of progress made. I think 60% of ISIS-held territory in Iraq has been liberated, and 30% in Syria. So that's progress. But I think what the
মূল বক্তব্য মার্ক টোনার যেটি বলছিলেন যে 2014 সালের পর প্রথম মিটিং যদিও কোয়ালিশনের, তবে অগ্রগতি যে কিছু হয়েছে সেটার প্রমাণ হচ্ছে ইরাক এবং সিরিয়ায় আইসিসকে দমন করার ক্ষেত্রে সফলতা। যেরকম তিনি বলেছেন যে ইরাকে 60% এবং সিরিয়ায় 30% আইসিস নিয়ন্ত্রিত এলাকা পুনর্দখল করা হয়েছে, আর আমাদের লক্ষ্য ইরাক ও সিরিয়া থেকে তাদেরকে পুরোপুরি উৎপাটন করা, পরাস্ত করা, আর সেই লক্ষ্য পূরণ করার জন্যই এই সম্মেলনে আমরা সকলের অঙ্গীকার নিচ্ছি, প্রতিশ্রুতি নিচ্ছি, এটাই কোয়ালিশনের অগ্রগতি, এই প্রশ্নে তিনি কথা বলেছেন। আর আমাদের ভয়েস অফ আমেরিকার টিম মার্ক টোনারকে আরও প্রশ্ন করেছিলেন যে আইসিসকে ধ্বংস করতে ডিজিটালি কি ব্যবস্থা করা যায়, মানে অনলাইনের অ্যাক্টিভিটি বন্ধের কারণে বিদেশি যোদ্ধা নিয়োগে বন্ধে কি ব্যবস্থা করা যায়, সে প্রসঙ্গেও তিনি কথা বলেছেন, আমরা সেটিও শুনে আসতে পারি।
বেশ,
what we've seen with respect to Daesh in places like Afghanistan is that they try to use local fighters. Some of the people might be, for example, Taliban, who change their allegiance to ISIS. They try to seek out groups. We've seen the same in other places like
Afghanistan. Al Qaeda-r pashapashi ISIS tader shokto ghati toiri korche ebong ei prosonge মার্ক টোনার বললেন যে আফগানিস্তানের স্থানীয় তালিবানরা অনেকে আইসিসে যোগ দিচ্ছেন। রেক্স টিলারসন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন। আফগানিস্তানে মানে জঙ্গিরা, আল কায়দা এবং আইসিসের জঙ্গিরা ঘটাচ্ছে, সন্ত্রাস ঘটাচ্ছে কিন্তু আশ্রয় নিচ্ছে পাকিস্তানে, এরকম একটি অভিযোগের জবাব দিতে গিয়ে রেক্স টিলারসন কালকের কোয়ালিশনের বৈঠকে বলেছেন যে পাকিস্তানের সরকারকে আমরা এটা অ্যাগ্রেসিভলি অ্যাড্রেস করার জন্য অনুরোধ জানাচ্ছি।
ডক্টর ইফতেখার আহমেদ, আপনার এ সম্পর্কে কোনো ইয়ে আছে যে পাকিস্তানে এই এর সঙ্গে কী সংযোগ বা এ বিষয়ে?
হ্যাঁ, আমরা কিন্তু দেখে এসেছি যে শুধু যে আজকে আইসিস থেকে সময় তো নয়, এরও অনেক পিছনের সময় থেকে 1980-এর দশক থেকেই যে পাকিস্তানের যে পররাষ্ট্রনীতি, যে পররাষ্ট্রনীতির যে ডক্ট্রিনটা যদি আমরা বুঝি, যে দক্ষিণ এশিয়াকে কেন্দ্র করে পাকিস্তানের পররাষ্ট্রনীতির যে ডক্ট্রিনের মূল বিষয়টাকে আমি যেভাবে দেখেছি সেটা হচ্ছে যে পাকিস্তান মনে করে যে তার আশেপাশে যে প্রতিবেশী যে রাষ্ট্রগুলি রয়েছে, ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, এই রাষ্ট্রগুলিকে যদি অস্থিতিশীল রাখা যায় কোনো না কোনো জঙ্গিবাদী গোষ্ঠীগুলিকে মদত দিয়ে, সেটি পাকিস্তানের যে জাতীয় স্বার্থ ওই অঞ্চলকে ঘিরে সেটিকে তারা মানে নিশ্চিত করবে। তো সেটা আমরা দেখে আসছি যে আইসিস তো একটি নতুন ফেনোমেনন, কিন্তু এর আগের থেকেও আমরা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে, শুধু একটি নয়, বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে পাকিস্তানের রাষ্ট্রীয় মাধ্যম এবং পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা নানাভাবে পৃষ্ঠপোষকতা করে এসছে এবং সেটা করে যাচ্ছে। সুতরাং আজকে যে দক্ষিণ এশিয়ায় ঘিরে যে সন্ত্রাসের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কগুলির কিন্তু একটা বড় অংশই জন্ম নিয়েছে পাকিস্তানের সরাসরি পৃষ্ঠপোষকতায়। সুতরাং এই বিষয়গুলিকে আন্তর্জাতিক মহল যদি অ্যাড্রেস করতে না পারে, তাহলে কিন্তু দক্ষিণ এশিয়ায় যে আজকের যে সন্ত্রাসবাদ আমরা দেখছি, সেই সন্ত্রাসবাদকে কিন্তু দমন করা অলমোস্ট অসম্ভব একটা ব্যাপার।
আচ্ছা, আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাকিস্তান কিন্তু এই কোয়ালিশনের ভিতরে নেই, এই যে 68 কান্ট্রিজ।
আচ্ছা,
এই জন্য এই প্রশ্নটি করা হয়েছিল। আচ্ছা, আপনি আগে প্রথমে যে প্রসঙ্গটি টেনেছিলেন যে আইসিসকে ডিজিটালি কাউন্টার করার উপায়টা কী, সেই প্রশ্ন আমরা মার্ক টোনারকে করেছিলাম। আগেরবার আমরা একটি ভুল শব্দ শুনেছি, মানে অন্য প্রসঙ্গে কথা শুনেছি, এইবার আমি তাঁর বলা ওই ডিজিটালি কাউন্টার করার বিষয়টি শুনতে চাই।
So one of the things we've been working with are some of the major social media platforms, mm-hmm. and how do they identify some of these ISIS affiliated websites or platforms with respect to Twitter. Twitter's has taken a
Dr. Iftikhar Ahmed, apni jeti bolchilen je Twitter, Facebook soho bibhinno boro boro social madhyam gulor সঙ্গে আলোচনা করে করা হয়, এই আলোচনা কিন্তু কালকের আলোচনায়, কোয়ালিশনের আলোচনায় বলা হয়েছে যে অলরেডি হচ্ছে টুইটার। তিনি একটি তথ্য উল্লেখ করেছেন যে টুইটারে ইতিমধ্যেই তারা প্রায় 6 লাখ না 7 লাখ প্ল্যাটফর্ম, আইসিস সংক্রিত প্ল্যাটফর্ম ডিস্ট্রয় করেছে, তো এগুলোও তারা চেষ্টা করছে।
এগুলো চেষ্টা করতে একটা জিনিস আমার কাছে পরিষ্কার নয় যে আজকে ডিজিটাল যুগে অ্যাকচুয়ালি এই ধরনের একটি জঙ্গিবাদী গোষ্ঠী কি করে একটি অনলাইন, যে তাদের যে পত্রিকা, খুব সম্ভবত এটার নাম দাবিগ, এবং তাদের যে একটা অনলাইন সংবাদ মাধ্যম কি করে তারা চালাতে পারছে, কারণ এটি কিন্তু এবং তারা বিভিন্ন ভাষায় সেটা চালাচ্ছে, এবং এ ধরনের ডিস্ট্রয়ের পরেও কিন্তু যে বিভিন্ন যে সামাজিক যে যোগাযোগের মাধ্যম, সে সামাজিক যোগাযোগের মাধ্যমে শুধু যে আইসিস না, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমগুলি ব্যবহার করে যাচ্ছে। সুতরাং আমি মনে করব যে আজকে বড় বড় যে সমস্ত রাষ্ট্র রয়েছে যারা টেকনোলজি অ্যাডভান্স, তাদের যে আপনার এই বিষয়টা সম্পর্কে একদম উদাসীনতা, সেই উদাসীনতা কিন্তু আজকে জঙ্গি গোষ্ঠী যে রিক্রুটমেন্টের ক্ষেত্রটা কিন্তু ওপেন রেখেছে। আজকে কিন্তু জঙ্গি গোষ্ঠী আজকে যদি 70-এর দশকে বা 80-এর দশকের যে অ্যাপ্রোচটা আজকে রাষ্ট্র যদি পরিবর্তিত অ্যাপ্রোচ যেটা 70-80 দশকের যে অ্যাপ্রোচে কিন্তু জঙ্গি গোষ্ঠীগুলো কাজ করছে না, সুতরাং আজকে যে রিক্রুটমেন্টের যে অ্যাপ্রোচের যে পরিবর্তন, রাষ্ট্রগুলো যদি তার সাথে পরিচিত না হয় এবং সেগুলোকে যদি কাউন্টার করতে না পারে, তাহলে কিন্তু জঙ্গি গোষ্ঠীর যে তৎপরতা সেগুলো কিন্তু কন্টেন করা সম্ভব হবে না।
তাহলে মনে হচ্ছে শুধু পশ্চিমা দেশ না, তৃতীয় বিশ্ব সব জায়গাতেই, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সব জায়গাতেই আপনার এই সামাজিক মাধ্যমটাকে ব্যবহার করতে হবে এবং সে সম্পর্কে আমাদের আরো জানতে হবে, তাই না?
আমি একটি অন্য প্রসঙ্গ, ডক্টর ইফতেখার আহমেদ, ছোট্ট একটি প্রসঙ্গ টানতে চাই। মার্ক টোনারের একটি বক্তব্য ছিল মুসলমান যাত্রী ব্যান করার বিষয়ে যে আইনটি হয়েছে সেই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম যে এই প্রসঙ্গে এই কোয়ালিশনের বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা বা আপনাদের বক্তব্য কী। মার্ক টোনার ছোট্ট করে যে কথাটি বলেছিলেন আমি একটু শুনে আসতে চাই।
We were very clear in talking to all the countries that were affected by this restriction. We communicated them, the State Department, we communicated with the governments at a government-to-government level. Our diplomats in the field spoke...
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার পরিষ্কারভাবে বলেছেন যে আমরা এখনও জানি যে জঙ্গিবাদী বা সন্ত্রাসী ঘটনার হুমকি রয়েছে, সেজন্যই এটা করা হয়েছে এবং এটা কিছুদিন আমরা বহাল রাখব। তো এই কোয়ালিশনের বৈঠক এবং এই সব কিছু মিলে ডক্টর ইফতেখার আহমেদ, আপনি কি সমাপনী বক্তব্য আমাদেরকে একটু দিবেন, কি ভবিষ্যৎ কি আসলে এই জঙ্গিবাদ প্রতিরোধের?
না, আমি সবসময় জঙ্গিবাদ প্রতিরোধের বিষয়ে আমার বক্তব্য, আমি খুবই আশাবাদী। আমি যেটা দেখছি যে জঙ্গিবাদ যেটা একেবারে যে জঙ্গিবাদ আইডিওলজি যাই হোক, জঙ্গিবাদের কিন্তু আস্তে আস্তে তার সংকুচিত হয়ে আসছে, তাদের ক্ষেত্র মধ্যপ্রাচ্যে এটা সংকুচিত হয়ে আসছে এবং মানুষের যে এক ধরনের ইলিউশন তৈরি হয়েছিল যুব সমাজের মাঝে, সেই ইলিউশনটাও আমি কমে আসতে দেখছি। সুতরাং এখন যেটা হচ্ছে যে বিভিন্ন যে সরকার, বিশেষ করে যারা প্রথম বিশ্ব নামে পরিচিত, সে সরকারগুলো যদি মূল জায়গাটিকে অ্যাড্রেস করতে পারে, একটা হচ্ছে আইডিওলজি এবং সামাজিক নেটওয়ার্ক যে মাধ্যমগুলা, সেগুলোকে যদি অ্যাড্রেস করে তারা যদি আপনার মানে সঠিক পদক্ষেপ নিতে পারে, তাহলে আমার মনে হয় যে, এবং যে রাজনৈতিক লক্ষ্যটা যদি মুখ্য না হয়, যে আমার যে এখানে স্ট্র্যাটেজিক গোল কি, আমার প্রাধান্য কিভাবে থাকবে মধ্যপ্রাচ্যে, এগুলো যদি মাথায় না রেখে যে জঙ্গিবাদকে দমনে যদি আন্তরিক হয় বিশ্ব, তাহলে এটি আসলে কন্টেন করা খুব একটা দুরূহ ব্যাপার বলে আমার কাছে মনে হয় না।
সেটা তো আপনি ঠিকই আশাবাদ ব্যক্ত করলেন। আচ্ছা ডক্টর ইফতেখার আহমেদ, আমাদের সময় শেষ হয়ে আসছে, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আজকের গোল টেবিল বৈঠকে যোগ দেওয়ার জন্য।
ধন্যবাদ
সেলিম, ধন্যবাদ।